হ্যালো এভরিওয়ান, স্লাইস অফ ক্রিকেট পডকাস্ট আপনাদের স্বাগতম। আজকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ান ডে ছিল। ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই ডোমিনেট করে 88 রানের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচের ম্যাচ রিভিউ নিয়ে হোস্ট হিসাবে আছি আমি তানজিম অয়ন, এবং আমার সাথে আছেন একজন গেস্ট। পুরো পডকাস্টটি শেষ পর্যন্ত শোনার আমন্ত্রণ রইল।
এ স্লাইস অফ ক্রিকেট, বাংলায় ক্রিকেট পডকাস্ট।
আজকে আমার সাথে ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য গেস্ট হিসাবে আছে ঢাকা থেকে ফাইয়াজ আহমেদ মজুমদার। তিনি একজন ক্রিকেট ভক্ত, পাশাপাশি বয়সভিত্তিক ক্রিকেটে নিয়মিত খেলে থাকেন। ফাইয়াজ, আমাদের পডকাস্টে স্বাগতম।
আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য।
কেমন আছো? আজকের ম্যাচ কেমন উপভোগ করলা?
এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ম্যাচ আসলে গত ম্যাচের থেকেও বেশ অনেক বেশি আশ্বাসজনক ছিল, কারণ মানে আমার কাছে মনে হয়েছে যে গত ম্যাচে বাংলাদেশ যেভাবে ব্যাটিংটা ফল ডাউন করছে, ব্যাটিং যেভাবে শুরু করছিল বেশ ভয় লাগিয়ে দিছিল, আর মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো হেরেই যাবে। বাট আজকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, সব ডিপার্টমেন্টই খুব ভালো খেলছে এবং খুব সুন্দরভাবে ডমিনেট করেছে। সো বাংলাদেশ এরকম ফিয়ারলেস ক্রিকেট যখন খেলে তখন আসলে অনেক ভালো লাগে একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে।
শ্রোতাদের উদ্দেশ্যে আজকের ম্যাচের যদি একটি শর্ট সামারি দেই, টসে জিতে বাংলাদেশের ক্যাপ্টেন তামিম ইকবাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। লিটন দাসের ক্লাসিক একটি সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের 86 রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশ নির্ধারিত 50 ওভারে 306 রান তুলতে সক্ষম হন। 307 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান 45.1 ওভারে 218 রানে অল আউট হয়ে যায়। 88 রানে জয়লাভ করার মাধ্যমে তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। ফাইয়াজ, আজকের ম্যাচের উল্লেখযোগ্য দিক ছিল লিটন দাসের সেঞ্চুরি, পাশাপাশি মুশফিকুর রহিমের 86 রানের ইনিংস, এবং বোলিংয়ে সম্মিলিতভাবে আমাদের সব বোলারই প্রথম ম্যাচের মতো আজকেও ধারাবাহিক ছিলেন। প্রথমে তোমার কাছে আসবো লিটন দাসের ইনিংসটি নিয়ে। লিটন দাসকে নিয়ে সম্প্রতি অনেক কথা হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গনে। কিছুদিন আগে টেস্টে আমরা তাকে দেখেছি 5-6 নম্বরে নেমে পুরন বলে কিছু ভালো ইনিংস খেলেছেন। অনেকেই প্রশ্ন করছিলেন যে তাকে ওপেনিংয়ে না খেলিয়ে পরের দিকে খেলালে দল কি ভালো আউটপুট পাবে কিনা, এ বিষয়ে তোমার মতামত কি?
আমাদের বাংলাদেশের লিটন দাসকে নিয়ে আসলে সবারই অনেক জল্পনা কল্পনা থাকে, তার পজিশন নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকে। কিন্তু সেটা বলার আগে আমি হচ্ছে যে আজকে তার ইনিংসটা নিয়ে বলি। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে একটা ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তার যে ডিউটি ছিল, তার যে রেসপন্সিবিলিটি ছিল যে তাকে শেষ পর্যন্ত খেলতে হবে, একটা বড় ইনিংস খেলতে হবে, যেটা প্রতিটা টিমেরই হচ্ছে একটা এক্সপেক্টেড থাকে তার ওপেনার থেকে। আমার কাছে মনে হয় যে লিটন দাস হচ্ছে স্ট্রাইক রোটেশনের দিক থেকে এবং বাউন্ডারি বের করার দিক থেকে সব দিক থেকে সে খুবই আজকে এফোর্টলেস ছিল, খুবই ভালো ছিল, এবং সে তার শট সিলেকশন, তার হচ্ছে খেলায় আজকে ভুলের কোনো মানে ভুলের সংখ্যা খুব কমই ছিল। সো আমার কাছে মনে হয় যে লিটন যেভাবে শুরু করছে এবং যেভাবে মিডল খেলার যখন মধ্যখানে আছে তখন থেকে যখন সে বাউন্ডারি বের করা শুরু করছে, যখন আরেকটু ফ্রিলি খেলা শুরু করছে, খুবই টপ ক্লাস ছিল। এবং মুশফিকের সাথে যে পার্টনারশিপটা কিন্তু অনেক বেশি ভাইটাল ছিল বাংলাদেশে এত বড় 307 রানের মতো একটা টোটাল আফগানিস্তানকে দেওয়া। আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে লিটনে সেটা হচ্ছে যে সে বল টু বল যেভাবে রান নিয়ে থাকে, যেভাবে স্ট্রাইক রোটেট করে থাকে, সেটা আমার কাছে সবসময় ভালো লাগে। এবং লিটনের হচ্ছে টেকনিক্যাল দিক দিয়ে আসলে কারো কোনো কোয়েশ্চেন নেই, সবাই জানে যে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য সেরা ক্লাসিক্যাল ব্যাটসম্যান হচ্ছে লিটন। তো লিটন দাসে আজকে ব্যাটিং নিয়ে আসলে কোনো কোয়েশ্চেনই নাই, আর লিটন দাসে এরকম ইনিংস আমরা অনেক পছন্দ করি। এবং আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে লিটন দাস কিন্তু বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট আর কি 5টা সেঞ্চুরির মালিক, মানে অন্যান্য ব্যাটসম্যানদের থেকে বাংলাদেশের ও 49 ইনিংস নিছে এই 5টা সেঞ্চুরি করার জন্য।
ক্যারিয়ারে এখন পর্যন্ত তার 3টি হাফ সেঞ্চুরি আছে এবং 5টি সেঞ্চুরি, অর্থাৎ তার কনভার্সন রেটও 50-100 রূপান্তর করার রেটও আসলে খুবই ভালো এখন পর্যন্ত। গত ম্যাচে আমাদের ওপেনাররা বা টপ অর্ডার ব্যাটসম্যানরা যে ভুলটি করেছিলেন, আমার মনে হয়েছে আজকের ম্যাচে তারা আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছেন এবং আজকের টপ অর্ডারের ব্যাটিং যদি আমরা দেখি তারা কিন্তু নতুন বলকে বেশ সমীহ করে খেলেছিল এবং তারা সবাই সময় নিচ্ছিল সেট হওয়ার জন্য। আমরা দেখেছি যে গত ম্যাচের মতো আজকেও পিচে সবুজ ঘাস ছিল, নতুন বলে পেসাররা কিন্তু ভালোই সহায়তা পাচ্ছিল। তো এই যে ব্যাটিং অ্যাপ্রোচের যে চেঞ্জটা বা গত ম্যাচ থেকে গত ম্যাচের ভুল থেকে নিজেদেরকে সংশোধন করার যে চেষ্টাটা, এ বিষয়টা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখি।
জি অবশ্যই। আর যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রথম দিকে তারা হচ্ছে যে আফগানিস্তানের বোলার যে ফারুকি, তাকে হচ্ছে যে বেশ মানে বেশ বেশ কিছু সমস্যার শিকার হয়েছে। মানে প্রথম দিকে আমরা দেখছি যে কিভাবে চারটা উইকেট ফার্স্ট ম্যাচে দিয়ে আসছে, সেটাও কিন্তু বাংলাদেশ খুব তাড়াতাড়ি ভুল থেকে যে শিক্ষা, এটা খুবই প্রশংসনীয় ছিল। আর আমার কাছে যেটা মনে হয় যে লিটনের এত সব পরিসংখ্যা, লিটনের খেলার অ্যাপ্রোচ দেখে যেটা মনে হয় যে বাংলাদেশের মধ্যে যে কন্ট্রোভার্সিটা চলতেছে যে তিনি হচ্ছে যে আপনার ওপেনিং খেলবে নাকি মিডল অর্ডারে খেলবে, তো প্রথমত আমার দেখতে হবে যে প্লেয়ারের মাইন্ডসেট বা প্লেয়ার কি চায়। তো আমি যতটুকু জানি যে লিটন কখনো আসলে মিডল অর্ডারে খেলার জন্য বা এরকম ধরনের কোনো ইচ্ছা প্রকাশ করেনি, সে সবসময়ই এই ওপেনিং খেলার জন্যই একটা মন মানসিকতা রাখে এবং সে এখানেই কমফোর্টেবল ফিল করে। বিগত অনেক সাংবাদিকের সাথে যখন তিনি কথা বলেছিলেন তখন দেখেছিলাম। তো লিটনের ব্যাটিং অ্যাপ্রোচ থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে লিটন এমন একটা ব্যাটসম্যান, তিনি যখন খেলবেন তখন একটা বাংলাদেশ একটা বড় রান এক্সপেক্ট করতে পারে। বাংলাদেশে ওপেনিং এ তামিম ইকবালের সাথে কে ওপেনিং করবে, সৌম্য নাকি লিটন, এ ধরনের কোশ্চেন যখন অ্যান্সার হয় তখন কিন্তু আমরা আসলে লিটনকেই সবচেয়ে বেশি পছন্দ করে থাকি। কারণ তিনি যেভাবে খেলেন, তিনি যেই ধরনের মাইন্ডসেটে খেলেন এবং তার যেই টেকনিক্যাল দিকগুলো সেগুলো খুবই ভালো, জাস্ট তার যে সমস্যা সেটা হচ্ছে তাকে আরো বেশি কনসিস্টেন্ট হতে হবে। লিটন যদি আরো বেশি কনসিস্টেন্ট হয়, এরকম বড় বড় আরো ইনিংস খেলে থাকে, একটা ভালো স্টার্ট দেয়, তাহলে লিটন ওপেনিং জায়গাটা খুব ভালোভাবে ফুলফিল করতে পারে। আর আরেকটা ভাবে যদি চিন্তা করি সেটা হচ্ছে যে এখন আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন একটা ভালো ওপেনার রাদার দেন একটা মিডল অর্ডার ব্যাটসম্যান। কারণ আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের টিমের মাইন্ডসেট বা টিম যেভাবে সেট করা হচ্ছে সেখানে ওয়ান ডাউনে মোটামুটি সাকিব আল হাসান ফিক্সড, দেন চারে এসে মুশফিক নামবে এবং পাঁচে এসে এখন তারা হচ্ছে আফিফ হোসেন ধ্রুব আর হচ্ছে রাব্বিকে খেলানোর চেষ্টা করতেছে। তো মিডল অর্ডারে যদি আমরা দেখি সেখানে কিন্তু আবার সৌম্য সরকারও অ্যাড হওয়ার খুব বেশি চান্স আছে। তো সৌম্যকে আমরা যদি লিটনকে হচ্ছে মিডল অর্ডারে নিয়ে আসি তখন দেখা যাবে যে হয়তোবা রাব্বিকে হয়তোবা আফিফ হোসেন ধ্রুবকে অথবা সৌম্য সরকার এদেরকে উপরে খেলাতে হবে, যেটা আসলে লিটনের থেকে ওরা বেশ ভালো আউটকাম দিতেছে না, বা আমরা দেখতেছি যে এরকম একটা পজিশনে লিটনই সবচেয়ে বেশি সুইটেবল। সো আমার কাছে যেটা মনে হয় যে লিটনকে অ্যাজ এ ওপেনার হিসেবে ওডিআই তে খেলা উচিত।
তামিম ইকবাল আজকেও শুরুটা ভালো করেছিলেন, 24 বলে 12 রান করে তিনি বাহাতি পেসার ফারুকির বলে LBW হয়ে যান এবং তার আউট হওয়ার ধরনটি কিন্তু গত ম্যাচের সাথে অনেকটাই আইডেন্টিক্যাল ছিল। গত ম্যাচেও তিনি ফারুকি যখন ওভার দ্য উইকেট থেকে তাকে বল করছিলেন, বলটি ইনসুইং হয়ে ভেতরে ঢুকে যাচ্ছিল, অফ স্ট্যাম্পের বা অফ মিডল করিডরের বলটিকে তিনি মিড উইকেট এরিয়াতে খেলতে গিয়ে বলের লাইন মিস করে LBW হন। আজকেও কিন্তু আমরা একই টাইপের একটি বলে তাকে LBW হতে দেখি। আউটের ধরনটা দেখলে আমার কাছে যেটা মনে হয়েছে, তুমি যদি খেল করে দেখো, শটটি খেলার সময় কিন্তু তার হেড পজিশন খুব একটা ভালো ছিল না এবং তার বডি ব্যালেন্স, তার ফুট এবং হেড পজিশনিং এর কারণে বডি ব্যালেন্সও কিন্তু পারফেক্ট ছিল না। আমরা সবাই জানি তামিম দেশ সেরা ওপেনার, সিরিজের শেষ ম্যাচেও হয়তো ফারুকি তাকে একইভাবে বিট করার চেষ্টা করবে। তোমার কি মনে হয় তামিম এই চ্যালেঞ্জটা উত্তরানোর জন্য তার টেকনিকে কোনো পরিবর্তন আনবে বা অ্যাপ্রোচে কোনো পরিবর্তন আমরা কি দেখতে পারি সামনের ম্যাচে?
তামিম ইকবাল কে নিয়ে আসলে বলবো যে তিনি সবসময়ই হচ্ছে কামব্যাক দিয়ে আসছেন, তিনি সবসময়ই একটা ভালো খেলা আমাদেরকে দিয়েছেন এবং তিনি যখন খেলেন তখন হচ্ছে যে খুবই ফিয়ারলেস ক্রিকেট খেলেন, যেটা আমরা পছন্দ করি। কিন্তু আনফরচুনেটলি আমরা আসলে এই দুইটা ম্যাচে দেখতে পারিনি, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে তার হেড পজিশন এবং ফুটওয়ার্ক। অবশ্যই আমি বলবো যে তার এই জায়গাটার দুর্বলতাটা সবসময় চোখে পড়ে। আমরা মাঝে মধ্যেই দেখি যে তিনি হচ্ছে যে ইনসুইঙ্গার বল গুলাতে ফুটওয়ার্কের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে একটু আগেই ফুটওয়ার্ক করে একটু আগেই পা নিয়ে ফেলেন, বা সামহাও একটু ছোট পা না নিয়ে তিনি একটু বড় পা নেন, এবং যার ফলে তার হেড তার বডি একটু শেকি থাকে এবং ব্যাট এবং প্যাডে প্রচুর গ্যাপ থাকে। তো এই সমস্যাটা নিয়ে আমরা যেটা দেখি যে সেকেন্ড খেলার আগেও তাকে দেড় ঘন্টা ব্যাটিং করার একটা ভিডিও আমরা দেখি, কিন্তু তিনি হচ্ছে চেষ্টা করছেন, ফলপ্রসূ হচ্ছে না। তো আমরা এক্সপেক্ট করি যে তামিম ইকবাল তিনি যখন হচ্ছে যে একটা বড় ইনিংস খেলবেন, তিনি যখন আবার সেট হয়ে যাবেন, তখন হয়তো ফারুকির সাথে তার যে এই চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জে আমরা ইনশাল্লাহ থার্ড ম্যাচে তাকে হচ্ছে জয়ী হতে দেখব।
আফগানিস্তান টিমের আজকে প্রথম ইনিংসে বোলিং ফিল্ডিং কোনো কিছুই কিন্তু খুব একটা ভালো ছিল না। আমরা জানি যে আফগানিস্তান দলের প্রধান শক্তির জায়গাটা হচ্ছে তাদের বোলিং, কিন্তু আজকে তাদের বোলারদেরকে অন্যান্য ম্যাচের মতো কিন্তু ততটা পারফেক্ট বোলিং করতে দেখা যায়নি। আফগানিস্তান পুরো ইনিংসে অতিরিক্ত হিসাবে 33 রান দিয়েছে, যার মধ্যে 18টি ওয়াইড ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে সচরাচর যেটি দেখা যায় না। লিটন দাস এবং মুশফিক দুজনেই কিন্তু একটি করে লাইফ পেয়েছিল আফগানিস্তান ফিল্ডারদের মিসফিল্ডিং এর কল্যাণে। লিটন দাস যখন 88 রানে ব্যাটিং করছিলেন, ম্যাচের 38তম ওভারে বোলার ছিলেন মুজিব, কাভারে আফগান ক্যাপ্টেন হাসমতুল্লাহ, লিটন দাসের একটি সহজ ক্যাচ মিস করেন। শেষ পর্যন্ত কিন্তু লিটন দাস 126 বলে 136 রানের ইনিংস খেলেন। মুজিব ম্যাচের 42তম ওভারেও কিন্তু আরেকটি সুযোগ ক্রিয়েট করেছিল, মুশফিকুর রহিমকে স্ট্যাম্পিং এর একটি সহজ সুযোগ মিস করেছিল। নিয়মিত উইকেট রক্ষক গুরবাজের ইঞ্জুরির কারণে পরিবর্তিত উইকেট কিপার হিসাবে নামা ইকরাম। তো আফগানিস্তান টিমের আজকের ম্যাচের বোলিং এবং ফিল্ডিং এর টোটাল যে অ্যাপ্রোচটা, সেখানে কি তুমি মনে করো যে গত ম্যাচের কোনো প্রভাব ছিল? কারণ গত ম্যাচে আমরা কিন্তু দেখেছি যে তারা ম্যাচের একটা সময় খুব ভালো পজিশনে ছিল 6 উইকেট পড়ে যাওয়ার পর, এবং সেখান থেকে কিন্তু আফগানিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে যেটা ম্যাচটি তাদের হাতছাড়া হয়ে যায়। আগের ম্যাচের ব্যর্থতা কি তাদের এই ম্যাচে বডি ল্যাঙ্গুয়েজে বাজে প্রভাব রেখেছে?
আফগানিস্তানের বোলিং, সেটা হচ্ছে স্পিনার রাশিদ খান, মুজিবুর রহমান, তাদের তারা যে এক্সপেক্টেড, তারা ওয়ার্ল্ড ক্লাস বোলার, তাদের খেলার স্কিল নিয়ে কোনো কোশ্চেন নেই। কিন্তু আমার মনে হয় সেটা হচ্ছে যে আফগানিস্তান শুরুর দিকে খুব ভালো ছিল, কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানরা যখন হচ্ছে যে একটু সেট হয়ে গেছে, তখন আসলে আফগানিস্তানের বোলারদের অ্যাপ্রোচ ডিফারেন্ট ছিল না। তারা অ্যাভারেজ বোলার বোলিং হচ্ছে যে জাস্ট করে আসতেছিল। আমার কাছে মনে হচ্ছে যে ফার্স্ট ম্যাচের থেকে সেকেন্ড ম্যাচে আফগানিস্তানের বোলিং অ্যাপ্রোচ, বোলিং ডেলিভারি এবং বোলিং চেঞ্জ সবকিছু মিলে, স্পেশালি হচ্ছে রাশিদ খানের কথা যদি বলি, আজকে রাশিদ খানের বোলিংও আমরা তেমন কোনো থ্রেট দেখতে পাইনি। তো হতে পারে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব বেশি ভালো খেলেছে, অথবা আফগানিস্তানদের বোলারদের অ্যাপ্রোচে সমস্যা ছিল, বা আফগানিস্তানের বোলারদের আরেকটু ফিল্ড সেট আপ বা ক্যাপ্টেনের সাথে হচ্ছে যে কথা বলে প্রতিটা প্লেয়ারের উইকনেস নিয়ে, বা লিটন দাসের জন্য যদি একটু অন্যভাবে চিন্তা করতে পারতো, বা এই যে তারা যে ছোট ছোট যে চান্সগুলো, সবকিছু মিলে তাদের হচ্ছে যে বোলারদের মেন্টালিটি খারাপ হয়ে যায়। তারা কিন্তু এমন না যে সুযোগ ক্রিয়েট করেনি, যেমন মুশফিকুর রহমানের যে উইকেটটা সেটা কিন্তু খুব ভাইটাল মোমেন্ট ছিল। ওই টাইমের পর থেকেই কিন্তু হচ্ছে যে লিটন দাস এবং মুশফিকুর রহমান দুজনে হচ্ছে যে হিট করা শুরু করছে। তো ওই টাইমে যদি মুশফিকের আউটটা হতে পারতো হইতো, তাহলে হয়তো আফগানিস্তানের বোলারদের মধ্যে মেন্টালিটি আরেকটু হচ্ছে যে ওদেরকে এই উইকেটটা আরেকটু ওদেরকে ইন্সপায়ার করতো, ওরা একটু ভালো বোলিং করতে পারতো। কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানরা কোনো সুযোগই দেয়নি আসলে ওভাবে। এই জন্য আমি বলবো যে আফগানিস্তানের বোলিং এর থেকেও বাংলাদেশের ব্যাটিং আজকে বেশি ভালো ছিল, এই জন্য হচ্ছে আফগানিস্তানের বোলিং আজকে একটু নড়বড়ে মনে হয়েছে।
তৃতীয় উইকেট দুটিতে লিটন ও মুশফিক 190 বলে 202 রানের একটি অনবদ্য পার্টনারশিপ করেন, যেটি ওয়ানডেতে তৃতীয় উইকেট দুটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পার্টনারশিপ। 47তম ওভারে ফরিদ আহমেদের বলে পরপর দুই বলে যখন লিটন এবং মুশফিক আউট হয়ে যান, তারপর কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের রানের চাকাটা কিছুটা থমকে যায়। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা কিন্তু ভেবেছিলাম যে 330-340 এরকম একটা রান হতে যাচ্ছে। পরবর্তী ব্যাটসম্যানরা মাহমুদুল্লাহ এবং আসিফ কিন্তু নেমে বড় শট খেলার ক্ষেত্রে খুব একটা সফল হননি। এখানে ক্রেডিট দিতে হবে আফগানিস্তানের পেসারদেরকেও, বিশেষত ফারুকি। শেষের দিকে তিনি স্লোয়ার বলে ব্যাটসম্যানদের খুব ভালোই বিভ্রান্ত করেছিলেন। শেষের দিকে পাওয়ার হিটিং এর ব্যাপারটাতে বাংলাদেশের কিন্তু আগে থেকে একটা সমস্যা ছিল যে স্লগ ওভারে আমাদের প্রতি ওভারে 10-15 করে রান নেওয়ার মতো বিগ হিটার আমাদের টিমে আছে কিনা সেটা নিয়ে কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন উঠে। তোমার কি মনে হয় যে এই জায়গাটাতে মাহমুদুল্লাহ, আসিফ কিংবা এখন যারা খেলছেন তাদের চেয়ে ভালো কোনো অপশন আমাদের হাতে বর্তমানে আছে, অথবা নতুন কোনো প্লেয়ার আছে যাকে তুমি মনে করো যে এই রোলটাতে হয়তো দলকে ভালো সার্ভিস দেওয়ার সামর্থ্য রাখেন?
হ্যাঁ, আমি বলবো যে বাংলাদেশের আজকে মুশফিক এবং লিটন উইকেট যাওয়ার পর বাংলাদেশ আসলে 307 রানে টোটাল নিলেও বাংলাদেশ ওই অবস্থান থেকে আমার কাছে মনে হয় যে 20 রান থেকে 30 রান কম এসেছে। আজকে আমার যেটা মনে হয়েছে যে ইয়াসির আলী রাব্বিকে যদি ওই পজিশনে খেলানো যেত, কারণ আমরা বিগত বিপিএল এই দেখেছি যে সে কিভাবে হচ্ছে যে দলের একটা বিপজ্জনক সময়ে সে গুরুত্বপূর্ণ 3 ওভার 4 ওভার বাকি থাকতে সে সেখানে প্রায় 25-26 রানের মতো একটা ইনিংস খেলে, এবং সেটা কিন্তু দিন শেষে হচ্ছে যে তার টিমকে একটা ভালো অবস্থায় নিয়ে যায়। তো আজকে তামিম ইকবাল ক্যাপ্টেন হিসেবে আসলে মাহমুদুল্লাহকেই দেখেছে, কিন্তু আমার কাছে মনে হয় এই জায়গায় ইয়াসির আলী রাব্বিকে একটা সুযোগ দিলে হয়তো আরো বেটার কিছু দেখা যেত।
307 রানের টার্গেটে নেমে আফগানিস্তান কিন্তু শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। আফগানিস্তান এর আগে ODI-তে কখনোই 300 রান তাড়া করে জিততে সক্ষম হয়নি। আজকেও তারা ম্যাচের দ্বিতীয় ওভারে আফিফের একটি দুর্দান্ত ফিল্ডিং এ তাদের ওপেনারকে হারায়। পরবর্তীতে প্রথম পাওয়ার প্লেতে তারা 3 উইকেট হারিয়ে ফেলে। চতুর্থ উইকেট দুটিতে রহমত শাহ এবং দাদরান মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। ওই সময়ে তাদের 89 রানের পার্টনারশিপ ব্রেক করেন বাংলাদেশের তাসকিন আহমেদ। তাসকিনের বোলিং এর ব্যাপারে এর আগের ম্যাচের ম্যাচ রিভিউতেও আমি বলছিলাম তিনি কিন্তু মিডল ওভারে উইকেট এনে দিতে বেশ কার্যকর, এবং গত বছরের পরিসংখ্যান থেকেও আমরা দেখেছি যে ক্যাপ্টেনরা তাকে শেষ 10 ওভারে খুব একটা ব্যবহার করেন না, বরং 40 ওভারের মধ্যেই তাসকিনের অধিকাংশ সময় তাসকিনের 10 ওভারের কোটা শেষ করে দেওয়া হয়। আজকেও কিন্তু দেখেছি যে প্রথম স্পেলে 5 ওভারে কোনো উইকেট না পেলেও ম্যাচের 25তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে এসে কিন্তু তিনি 2 সেট ব্যাটসম্যানকে আউট করে ম্যাচ থেকে আফগানিস্তানকে পুরোপুরি ছিটকে ফেলে। তাসকিনের বোলিং নিয়ে তোমার মূল্যায়ন কি?
তাসকিন আহমেদ তার যে পরিমাণ স্পিড, তার বলের গতি, তার বলের লাইন এবং যে পরিমাণ এফোর্ট দেয় মাঠে সেটা খুবই প্রশংসনীয়। তাসকিন আহমেদের আজকে বোলিং এ সবচেয়ে বেশি যেটা আমার কাছে মনে হয়েছে যে আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে যে উইকেট নেওয়ার আগ পর্যন্ত তিনি কিন্তু প্রচুর ডট বল খেলিয়েছেন। একটা ফাস্ট বোলার যখন আসে ফাস্ট বোলার খুবই অ্যাগ্রেসিভ থাকে, এবং দেখা যায় যে ফাস্ট বোলিং এ একটু ব্যাটসম্যানরা একটু হালকা করে চালিয়ে দিলেও কিন্তু বাউন্ডারি বের হয়ে যায়। কিন্তু তাসকিন আজকে যেটা সবচেয়ে ভালো করছে সেটা হচ্ছে আজকে ব্যাটসম্যান 2 জন সেট থাকলেও তেমন বেশি খরচে বোলিং করেনি, তিনি লাইন টু লাইন মেনটেন করছে, এবং একটা সময় দেখা গেছে ব্যাটসম্যানও হচ্ছে যে তাসকিনকে উইকেট দিয়ে আসছে। তাসকিনের দিন বাই দিন তাকে আমরা দেখি যে নিউজিল্যান্ডের সফরেও দেখছি যে সে খুব ভালো বল করে, কিন্তু বাংলাদেশের কিছু ক্যাচ মিসের জন্য সে কিন্তু উইকেট পায়নি। কিন্তু তার লাইন লেন্থ, তার স্পিড, একজন আসলে অসাধারণ একজন বোলার। আর তার বোলিং অ্যাপ্রোচ, তার ডেলিভারি, সে যখন উইকেটটা পায় উইকেটের আগে কিন্তু সেট ব্যাটসম্যান হলেও হচ্ছে যে রহমত শাহ ঠিকমতো লাগাতে পারতেছিল না, ঠিকমতো ব্যাটে বলে কানেক্ট হচ্ছিল না, কিন্তু সে তখনই হচ্ছে যে এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে উইকেটটা নেয় যেটা আসলে বাংলাদেশকে কিন্তু একটা ভালো টার্নিং পয়েন্ট এনে দেয়। যখনই তাসকিন এই 2টা উইকেট নেয় তখন থেকে কিন্তু আফগানিস্তান আর কখনোই ম্যাচে কামব্যাক করতে পারেনি।
আজকে বাংলাদেশ দল যেভাবে 3 বিভাগেই ডমিনেট করে ম্যাচ জিতলো, আমরা বাংলাদেশ দলের কাছ থেকে সবসময় এই ধরনের পারফরমেন্সই আশা করে থাকি। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের এই জয়গুলো বাংলাদেশের সুপার লিগের পয়েন্ট পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। ফাইয়াজ, আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে তোমার প্রত্যাশা কতটুকু?
সামনে বিশ্বকাপে বাংলাদেশের ওডিআই অবস্থান নিয়ে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশে এখনো 4 জন সিনিয়র আছে, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম। এদের ইম্পর্টেন্স নিয়ে তো আসলে নতুন কিছু বলার নেই। বাংলাদেশের ওডিআই টিমে যারা আরো বেশি এক্সপিরিয়েন্স নিয়ে ঢুকবে এক্সপেক্টেড, সেটার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার শরীফুল ইসলামের বোলিং। সে কিন্তু প্রতিটা ম্যাচে খুব ভালো লেন্থে বল করে এবং সে কিন্তু উইকেট টেকার, এবং তার বোলিং আমি দেখেছি যে সে বিদেশে সে সব জায়গায় কনসিস্টেন্ট বোলিং করে। সো বোলিং ডিপার্টমেন্ট থেকে শরীফুল, তাসকিন, মুস্তাফিজ, এদের কম্বিনেশন খুবই ভালো। এবং অফ স্পিনার হিসেবে যিনি অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের, তারপর মেহেদি হাসান মিরাজ একটা অলরাউন্ডার হিসেবে দল যখন বিপদে পড়ে আমরা দেখছি আফগানিস্তানের সাথে কিভাবে বড় ইনিংস খেলে। সো অল ওভার বাংলাদেশের ওডিআই টিমটা 2019 সালে যেরকম আমরা একটা স্ট্রং টিম দেখছি, এর থেকেও বেটার একটা টিম আমরা এক্সপেক্ট করতে পারি, এবং বাংলাদেশ টিমটা খুব ভালো ফর্মে আছে। তো আই হোপ, আশা করা যায় যে আর এক বছর যদি বাংলাদেশ এই টিমটাকে নিয়ে কাজ করে এবং দলে যদি কিছু প্লেয়ারকে ইনক্লুড করে, কেউ কিছু ট্রাই করে কম্বিনেশনকে আরো খুঁজে, বাংলাদেশে কিন্তু স্পিনিং ডিপার্টমেন্টে, বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং ডিপার্টমেন্ট খুবই ভালো ওডিআই হিসেবে। তো আবার যেহেতু ইন্ডিয়ার মাঠে খেলা, পাশের দেশ, প্রতিবেশী দেশ, সো বাংলাদেশের এই কন্ডিশন নিয়ে কিন্তু খুব বেশি পরিচিতি আছে। সো বাংলাদেশ
কন্ডিশনটাও আমাদের প্লেয়ারদের অনুকূলে থাকবে বলে আশা,
ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেলবে এই প্রত্যাশাই করি আমরা।
ফাইয়াজ, ক্রিকেটের সাথে তোমার সম্পৃক্ততার গল্পটা যদি সংক্ষেপে আমাদের বলতে।
ক্রিকেটের সাথে সম্পৃক্ত আসলে খুব ছোটবেলা থেকেই। তো ছোটবেলায় আমি হচ্ছে যে আমাদের বাসার সামনে একটা গলি ছিল, এই গলিতে ক্রিকেট খেলতাম। তো ক্রিকেট খেলার ইন্সপিরেশন যদি বলি সেটা হচ্ছে যে আমার ছোট মামা ক্রিকেট প্র্যাকটিস করতেন, তাকে দেখতাম যে তিনি হচ্ছে আমাদের বাসায় থাকতেন, তো উনি ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতো। তো আমার তখন থেকেই খুব ঝোঁক ছিল ক্রিকেট খেলার। তো এই করতে করতে একদিন হচ্ছে যে আমি যখন ক্লাস 6 এ উঠি, 6 এর শেষের দিকে পায়োনিয়ার ক্রিকেট ক্লাব নামে একটা ক্লাবে জয়েন হই, তো এখান থেকে শুরু। তারপরে এইভাবে আমি বিভিন্ন ক্লাবে কখনো হচ্ছে শিশু কিশোরে ছিলাম, শেষ দিকে আমি হচ্ছে যে জিসিএ তে ছিলাম, জিসিএ ক্রিকেট একাডেমি, আমাদের বাংলাদেশ টিমের সাবেক প্লেয়ার আশরাফুল উনার আন্ডারে, আর ওইখানে হচ্ছে মোর্শেদ স্যার প্র্যাকটিস করে, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18, এইসবগুলো বয়স ভিত্তিক খেলা, ট্রায়ালে অংশগ্রহণ করা, টুর্নামেন্ট খেলা। এভাবেই আমি আসলে ক্রিকেটটাকে একটা পেশা হিসেবেই দেখেছিলাম ছোটবেলা থেকেই, ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে। এভাবে আমার আসলে ক্রিকেটের সম্পৃক্ততা, ক্রিকেটের ভক্ত আমি সারা জীবনই ছিলাম, এখনো আছে।
অসংখ্য ধন্যবাদ ফাইয়াজ পডকাস্টে আমাকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকেও আমাকে ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ সামনে আরো কথা হবে এবং বাংলাদেশ এরকম আরো কিছু ভালো খেলা আমাদেরকে উপহার দিবে
ইনশাআল্লাহ। শ্রোতারা যারা আমাদেরকে এতক্ষণ ধরে শুনেছেন, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পডকাস্ট নিয়ে আপনার যে কোনো গঠনমূলক সমালোচনা, মতামত বা মন্তব্য আমাদেরকে জানাতে পারেন slice of cricket@gmail.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
এ স্লাইস অফ ক্রিকেট, ক্রিকেট বাজু সবখানে সব সময়।